মায়াতার বাবা ঠাকুর চাষা মামুর পরম্পরা লক্ষ্মী মায়া বলে আমার বাবার ঠাকুর। আসলে ঠাকুর তো পুরুষই হইল, ঠাকরানি হবে ঠাকরানি, ঠাকরানি হইলেও হইতো। তো ঠাকুর আমার বাবার ঠাকুর আমার দাদা, এটা মিলছে। তো দাদি আমার বাবার ঠাকরানি, হ্যাঁ এইটাও হবে। যাই হোক, আদম ভেস্তের মধ্যে ছিল, সেই মায়ার ঝলক দেখে সে রক্ষা পাইল, আর না হলে তো বেটকি বুটকি ধরছিলই। এইভাবে না, ঠিক আদম ভেস্তের ভিতরে আল্লাহ পাক তাকে রাখলেন, তখন তিনি একা একা, তো তো একা একা অনেকদিন এটা খারাপ ভাব লাগে, কথা বলার মতো মানুষ নাই, বা একটা মনের ভাব যে আল্লাহ পাক তাকে একা একা রাখছে, তার খেজমতের দরকার, সেবা যত্নের দরকার, অনেক কিছু চিন্তা ভাবনা করেই আল্লাহ পাক সেখানে ওই হাওয়া বিবিকে সৃষ্টি করেছিলেন। আর গানটার মধ্যে যে বলা হলো রহিমা তার প্রাণ বাঁচাইলো, আসলে প্রকৃতপক্ষে আয়ুব নবী কেন, সমস্ত মানুষের প্রাণ বাঁচাবার মালিক হলো আল্লাহ, রহিমা তার খেজমতদার হিসাবে ছিল। এই জন্য রহিমাকে তিনি দোয়া করেছেন যে তুমি আমাকে যে সেবা যত্ন করলা, আমার ঘায়ের কিরাগুলো যে তুমি চাটলা, এবং আমাকে যে আরাম দিলা জিব্বা দিয়া, আমার যে 18 বৎসর কুষ্ঠরোগী হয়েছিলাম, আমার 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 ঘায়ের মধ্যে আমার যে ঘাও ছিল সে ঘায়ের মধ্যে যে পোকা ধরে গেল তা বিলবিল করে কামড়ায়, তুমি জিব্বা দেওয়া নাড়া দেওয়ার পরিপ্রেক্ষিতে তা আমি আরাম পাই, আমি তোমাকে দোয়া করি আল্লাহ পাক যেন তোমাকে ভেস্তের সর্দারনি বানিয়ে দেয়। আল্লাহ পাক তা কবুল করেছিলেন। মুসা নবী সফুরাকে বিয়ে করেছিল, সফুরার এক সোহেব নবীর মেয়ে ছিল। মুসা নবীকে সোহেব নবী বলল যে তুমি আমার মেয়েকে বিয়ে করবে, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দিব, কিন্তু একটা আইন আছে, সেটা হলো দেনমোহর, দেনমোহর পরিশোধ করার জন্য তোমার কাছে কি আছে? মুসা নবী বললেন আমার কাছে তো কিছুই নাই, আমি তো একজন মুসাফির মানুষের মতো। তখন সোহেব নবী বললেন মুসা নবী এটা বিধান, এই পরিপ্রেক্ষিতে তুমি আমার মেষপালগুলোকে 10 বৎসর পর্যন্ত রাখালি করবে, ওর পরিপ্রেক্ষিতে তোমার দেনমোহর পরিশোধ হয়ে যাবে, যেটা মেয়ের বাবায় পাওনা তা তুমি পরিশোধ করে দিলাম। এবং লাঠি, সেই লাঠি মুসা নবীর হাতে সোহেব নবীর থেকে এসেছিল, যা আদম সফুল্লার হাতের মধ্যে ছিল, ধারাবাহিকভাবে এসেছে। এই হাতের লাঠির বড় কেরামতি আছে, এটা ছেড়ে দিলে সাপ হয়ে যেত, এটা দিয়ে তিনি সেই বড় বড় বেদিনদের সঙ্গে যুদ্ধ করেছিল, সেইটা যৌতুক হিসাবে তাকে দিয়েছিল। আর খেজমত, আর খেদমত যে কথাটা বলা হয়েছে এটা কিন্তু বাংলা ভাষা নয়, এটা কিন্তু আরবি ভাষা, এটার একটা এই ভাব অর্থ দাঁড়ায়, কিন্তু এটার অক্ষর দুইটা, যেমন দাল আর জাল, দাল আর জাল কোনো কোনো সময় একইভাবে ব্যবহৃত হয়ে থাকে, তাই এইটাও তুমি গ্রহণ করে নিতে পারো। নারীর চেহারার মতো কেন দিল, এটা তো আল্লাহ পাক বলে দিয়েছে যে আমি সেই বুরাককে সৃষ্টি করেছি সবচেয়ে শ্রেষ্ঠ অলঙ্কার দিয়া, সেই মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তাই শ্রেষ্ঠ অলঙ্কারের মধ্যে মেয়ের ছিল মুখ সুরত, আর আধ্যাত্মিক দৃষ্টিতে সেই উম্মে হানি ফরিয়াদ করেছিল আল্লাহ পাক আমি যেন মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাত্রে খেজমতদার হতে পারি। এই দৃষ্টিতে, আধ্যাত্মিক দৃষ্টি আর বাহিরের শরীয়তের দৃষ্টিতে আল্লাহ পাক মেয়ের চেহারা দিয়ে তার চেহারাটাকে বানিয়েছে। এর মধ্যে পুরুষও আছে, যেমন সিনাটা হলো বাঘের, এটা হলো হযরত আলী। তো সেই মেয়ের চেহারা, এটার মধ্যে একটা গুণ আছে, সেই গুণটা হলো একটা মায়াময়, একটা মায়াভাব আছে। যেমন মনে করো আমার একটা ছেলে একটা মেয়ে হয়েছে, দুজনের জন্য একই রকম চেহারা, একেবারে হুবাহু এক, তবু ওই মেয়ের চেহারাটার মধ্যে একটা মায়াময় ভাব আছে, ওটা 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 বেশি, ওটা বেশি ভাব দিয়েছে, ওটার মধ্যে একটা প্রেম আছে, ভাব আছে, ওই জন্য সেটা দিয়েছে। কিন্তু কেন? এটা মানুষের জন্য, পুরুষের জন্য, এটা পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সব কিছু জেনে শুনে লাগিয়েছেন। আর কোরআন শিক্ষার ব্যাপারে যে লেখকের মধ্যে মেয়েরা কম তার মধ্যে তারা শ্রেষ্ঠ, এটা নয়, শ্রেষ্ঠ আছে, মেয়েরা লেখক ভালো আছে, কিন্তু পুরুষের মধ্যে বেশি লেখক বেশিও ভালো আছে, বড়পীর লেখক, খাজা বাবা লেখক। আর এই কোরআন, কোরআন কিন্তু হাফসি রাসুলের বিবি, হাফসি, হাফসি নামে রাসুলের কোনো বিবি ছিল না, তো হাফসা ছিল, ওমরের মেয়ের মেয়ের নাম হাফসা, রাসুলের বিবি। তো কোরআনের ব্যাপারে বর্ণনা করেছেন, একটি কিতাবের মধ্যে দেখা গেছে যে উসমান গনি এটাকে লিপিবদ্ধ করেছিলেন, সাহায্য নিয়েছিলেন, তিনি 10 জন পুরুষ হাফেজের, বড় বড় সাহাবিদের, এবং রাসুলের এক বিবিও ছিল। কোনো কোনো কিতাবে তার নাম সালমাও বলে, আর তুমি যেমন হাফসা বলছো হাফসাও বলে। তো এই জন্য সে কিন্তু তাকে লিপিবদ্ধকারী হলো না, লিপিবদ্ধকারী হয়েছে উসমান গনি, কিন্তু তার সাহায্যকারী হিসাবে, সিগনেচার হিসাবে রাসুলের বিবিও দিয়েছে, এবং সাহায্যকারী হিসাবে আরও 10 জন সাহাবি কোরআনে হাফেজ ছিল। যাই হোক, তোমার কথা আমি সংক্ষেপে এই পর্যন্ত রাখলাম, এরপর আমি গান বলব। ওরে আল্লাহর পরে স্বামী বড়, আল্লাহর পরে স্বামী বড়, স্বামী হইল পুরুষ জাতি, কর স্বামী ভক্তি মাইয়া, কর স্বামী ভক্তি। যদি স্বামী সেবা আল্লাহ রাসূল তাতে পাইবা, চরণ ধরে পরে রইবা হইবা জান্নাতি। কুরআন হাদিস কে আস্তাকা উক্তি কিনিবা যুক্তি, দেখো সব জায়গাতেই পুরুষ বড়, কোন সব জায়গাতেই পুরুষ বড়, স্বীকার কর ধরপতি, কর স্বামী ভক্তি মাইয়া, কর স্বামী ভক্তি। মনরে এরা ভুল মন 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 রে, আল্লাহর হুকুম ফরজ হইল, কোরআনে তার প্রমাণ রইল, তারপরে স্বামীর হুকুম ফরজ নারীর প্রতি। তুমি কর যত নামাজ রোজা পয়সা দিবা রাতি, আরে সকল তোমার হবে বিফল, ওরে সকল তোমার হবে বিফল, হইলে স্বামী অসন্তুষ্টি, কর স্বামী ভক্তি মাইয়া, কর স্বামী ভক্তি। সয়া বলছে আ বললো স্বামীর চরণের ধুল, ভুল করিবে হারা বিকুল কপালে দুর্গতি, আগ পুরুষ হইয়া বলছে আ বললো স্বামীর চরণের ধুল, ভুল করিলে হারা বিকুল কপালে দুর্গতি, স্বামীর কথা না মানিলে লোকে কয় সতি, স্বামীর কথা না শুনিলে লোকে কয় সতি, ভুল সতি হইয়া পতি সেবা, আগো সতি হইয়া পতি সেবা, সতি হইয়া পতি সেবা, করলে পাইবা চিরমুক্তি, কর স্বামী ভক্তি মাইয়া, কর স্বামী ভক্তি। সত্যিকারই আমি বহুত মেয়েদের সঙ্গে গান করেছি, কিন্তু তোমার মতো এত সুন্দর জবাব, সত্যিকারই জবাব কেউ দেয় না, কিলিয়া দেয় না, জানি দেয় না, নিজে নিজে একটা বড় মনে করে বয়ে থাকে, কত রকমের বড় ইয়ে বয়ে থাকে। ঠিক জবাব দিয়েছ যে নারী একসঙ্গে চারটি স্বামী রাখতে পারে না, এই জন্য পারে না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন, নারীরা যখন মহিলারা যখন এর প্রতিবাদ করেছিল যে আমরা কেন পারবো না, তখন চার রঙের চারটি গাভীর দুগ্ধ এনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সবার সামনে একত্রিত করলেন, তখন দুগ্ধকে বাসট করতে বললেন, বাসট করার ক্ষমতা কার রইল না, তখন রাসূল বুঝাইলেন যে কার সন্তান হবে সেটা তোমার বলার শক্তি থাকবে না, তাই বাবাই বলতে পারবে। যদি একসঙ্গে চারটি স্ত্রীও তার থাকে, সেই সন্তান যে সন্তান হবে সে সন্তান বাবার অধিকার পায় পৃথিবীর মধ্যে, তিনি প্রতিষ্ঠিত হয়, তার একটা পরিচয় থাকে, আর পরিচয় যদি না থাকে তাহলে এই জীবনে বড় দুঃখ হয়, তার বড় কলঙ্ক হয়। কিন্তু আমি কিন্তু তসলিমার সম্পর্কে এই কথা বলি নাই যে তিনি চারটা স্বামী চাইছে, তিনি অন্য ব্যাপারে দাবি জানাইছে, যেমন তুমি বললা জমি বন্ধন নেয়া। আসলে এই চার স্বামীর ব্যাপারে দাবি জানাইছে এক মহিলা, তার নাম হলো ফরিদা, আমি এটা এটুকুই বললাম, আর বেশি বলুম না, সেও একজন লেখিকা। কিন্তু এই জমি বন্ধন, জমি বন্ধনের ব্যাপারে কোরআনের দৃষ্টিতে আল্লাহ পাক যেই ব্যবস্থা করে দিয়েছে, তার উপরে কোন পৃথিবীর মধ্যে মহিলার জ্ঞান হয় নাই, বুদ্ধি হয় নাই, বিবেক হয় নাই যে আল্লাহর কোরআনের মধ্যে এটা ভুল করেছে, এ কথা বলতে পারে না। এই জন্য যে এক মার এক বাবার এই একটি ছেলে একটি মেয়ে, 3% জমিন আছে। এই 3% জমিনের মধ্যে যে ডবল পায় ছেলে, দ্বিগুণ পায় ছেলে, মেয়ে পায় তার অর্ধেক। এই হিসাবে যদি 1% মেয়েকে দেওয়া হয় বাবার সম্পত্তি, 2% পাইল ছেলে। হিসাব করো এবার, কেন 1% মেয়ে পাইল? এই মেয়েকে ভরণ পোষণ করার পরে এই মেয়ে যখন আরেকজনের কাছে যাবে, অর্থাৎ আরেকজন স্বামী গ্রহণ করবে, তখন তিনি আরেকটা ফ্যামিলির কাছে গেল, আরেকটা ফ্যামিলির অন্নভুক্ত হয়ে গেল, সেখানে তিনি আরেকজনের অধিকার হয়ে গেল, ওই স্বামীর অংশ তিনি পাওনা হইল। এই দিক দিয়া ওই দিক দিয়া, এখানে বাবার 1%, ওই দিক দিয়ে স্বামীর অংশ যে পাবে, সেই দিক দিয়া দুইটা জিনিস একসঙ্গে পূরণ করলে তার সমান সমান হয়ে যায়। তারপরে এই নারীর এমন কোনো কর্তব্য নাই যে এই জমিন দিয়া তিনি আর তার ছেলে পেলেদের, তার বাচ্চা কাচ্চাদের তিনি লালন পালন করবে, এমন কোনো সমস্যা তার নাই, যেহেতু তার জন্য লালন পালন করার জন্য তার স্বামী যথেষ্ট। কিন্তু এই ছেলের ব্যাপারে কিন্তু বিরাট দায়িত্ব আছে, গুরু দায়িত্ব আছে। তিনি একজনকে বিবাহ করবে, তার ভরণ পোষণ করবে, তার ঘরে ছেলে সন্তান হবে, ওখানে খাওয়ান দাওয়ান আছে, কাপড় চোপড় আছে, পরিবারবর্গকে পরিচালনা করার জন্য তার অর্থ সম্পদ দরকার আছে, এই সমস্ত কিছুটা বর্তায় ছেলের উপরে। এই দৃষ্টিতে, এই অধিকারে সেই পুরুষের ভাগটা ডবল দেওয়া হয়েছে। আল্লাহ বিবেক বিবেচনা করে দিয়েছে, আল্লাহর উপরে কলম ধরার কারো ক্ষমতা নাই। সাক্ষী, একজন পুরুষের সমান 3 মহিলা, আল্লাহ কোরআনে যেটা বলেছে ঠিকই বলেছে। এই জন্য বলেছে যে বিবেক বিবেচনার মাধ্যমে আল্লাহ পাক দেখেছে যে জ্ঞান বেশি দান করেছে আদম সবুল্লাহকে, জ্ঞান বেশি দান করেছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, জ্ঞান বেশি দান করেছে নবী পয়গম্বরদেরকে, জ্ঞান বেশি দান করেছে ওলিয়া উলিয়াদেরকে, জ্ঞান বেশি দান করেছে মুমিনদেরকে, জ্ঞান বেশি দান করেছে মুসলমান মধ্যে আমি যদি ধরি কোরআন হাদিস পড়নেওয়ালা সেই পুরুষ ব্যক্তিদেরকে, মহিলাকেও জ্ঞান দান করেছে, কিন্তু পুরুষের সমতুল্য সেটা হয় না, হয় না বলেই আল্লাহ পাক এই বাছরটা করেছে। তাহলে এটা আমার আর তোমার কথা নয়, এটা আল্লাহ পাকের কথা। যাক, আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তাই মনে পড়ে, ধীরে ধীরে প্রশ্নের কথা বলবো তাহার যুক্তি সংক্ষেপে আমি জবাব দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরে জিন্দা অবস্থায় মুদ্দারের মতো শুয়েছিল, এই উত্তর সুরি হয়ে একটা ঠিক লাশ যেমনে রাখানো হয়, সেটা হলো একজন তার বিবি খোদেজা বিবির, আরেকজন হলো দাই হালিমার। কারণ ছিল, খোদেজা বিবি বলেছিল, স্বামী আমি যখন ইন্তেকাল হব তখন আমাকে ওই কবরের মধ্যে আপনিই নামাবেন, আপনিই থাকবেন, আপনি শুইবেন আগে। কেন? যে আপনি বলেছেন মনকির নাকির প্রশ্ন করবে, আমি সেই কবরের প্রশ্নের জবাব এবং কবরের আজাবকে বড় ভয় করি, আপনি নিজেই সেই কবরের মধ্যে প্রশ্নের জবাব দিবেন। মোহাম্মদ মুস্তফা সাল্লাম স্বীকার করলেন, খোদেজা ইন্তেকাল করলেন, রাসুল কবর করলেন, সেই কবরের মধ্যে তিনি শুইলেন। আল্লাহ পাক গায়বী থেকে ডাক দেওয়া বলছি, রাসুল্লাহ আপনি ওঠেন। রাসুল বলেছে আমি খোদেজার সঙ্গে ওয়াদা করেছি, আমি মনকির নাকিরের প্রশ্নের জবাব দিব। আল্লাহ পাক গায়বী থেকে আওয়াজ দেওয়া বলছি, ইয়া রাসুল্লাহ সঙ্গে আমি আল্লাহ পাক সেই খোদেজার কাছে যে মনকির নাকির প্রশ্ন করবে সেই জবাব আমি নিজেই দিয়ে দিব, আপনার শুইতে হবে না, আপনার প্রশ্নের জবাব দিতে হবে না, আমি নিজে আল্লাহ দিয়ে দিব। কারণ এই ইসলামের মধ্যে খোদেজার যে কত অবদান, আপনাকে যে কত মহাব্বত করছে, এর পরিপ্রেক্ষিতে আমি আল্লাহই যথেষ্ট। আরেকবার শুয়েছিল রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা, নাম তার দাই হালিমা। রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে শুয়েছেন, কিছুক্ষণ পরে উঠছেন, উঠার পরে বলছেন সাহাবিরা এই কবরে কেন শুলেন আপনি? রাসুল বলছে আমার দুধ মা মারা গেছে, আমাকে তিনি দুধ খাওয়াইছেন, আমি এই কবরের মধ্যে শোয়ার মানে হলো এই কবরের মধ্যে আর কবর আজাব হবে না, আর মনকির নাকিরের প্রশ্নের জবাব দিতে হবে না, তিনি আমাকে দুধ খাওয়াইছেন, আমি সন্তান হিসাবে তার এই কাজটি করে দিলাম। একবার দাই হালিমা, আরেকবার খোদেজা, দুজনের কবরের মধ্যে শুয়েছিলেন। এবার নতুন কইরা জিজ্ঞাসা এলো, তাহার কাছে জিজ্ঞাসা ভালো, নতুন কইরা প্রশ্ন করি আমি আমার। এবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবি গিয়া সকালবেলা গিয়া রাত্রের তার স্ত্রীর একটি ঘটনা বললেন। ঘটনা বলার পরে তার স্ত্রীর ঘটনা সকালবেলা গিয়া গত রাত্রের ঘটনা বললেন সাহাবি রাসুলের কাছে। রাসুলে সেই সাহাবির কাছে ওই স্ত্রীর কাহিনীটা, গত রাতের কাহিনীটা শুনে রাসুল বলল, হে সাহাবি, তোমার স্ত্রীর মহাব্বতে, এই গত রাতের কর্মের মহাব্বতে আল্লাহ পাক তোমার স্ত্রীর উসিলায় 9 রত্ন দান করলো এই পৃথিবীর মধ্যে। আমার প্রশ্ন, গত রাতের কী কাহিনী রাসুল শুনেছে, রাসুলকে শুনেছিলেন তার সাহাবি, এবং সেই কাহিনীতে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক কী 9 রত্ন দান করেছিল তার স্ত্রীর মহাব্বতে, এই আমার একটি প্রশ্ন রইলো।